ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিএবি এক গবেষণা প্রতিবেদনে বলেছে, রাজনৈতিক স্বার্থ, স্থানীয় প্রভাব এবং জনগণের সম্পৃক্ততা না থাকার কারণেই জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার ও বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
সাধারণ মানুষের মনে কিন্তু রেল যাত্রা নিয়ে একটা আতঙ্ক দেখা দিয়েছে।
কলকাতা থেকে আরো রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালিত হলো গোটা দেশব্যাপী।
তবে সবার প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তেন স্ট্রিং কুইন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার 12 জাতিভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার করার প্রস্তুতি নিচ্ছেন। 2009 সালে সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রশাসনের সময় ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি চুক্তি হয়, কিন্তু যুক্তরাষ্ট্র কংগ্রেস তা অনুসমর্থন করেনি। বহু আইন প্রণেতা চুক্তি বিরোধিতা করেন বা চুক্তি বিষয়ে সন্দিহান ছিলেন। ওই চুক্তির অধীনে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, চিলে, কানাডা, মেক্সিকো এবং অন্যান্য চারটি দেশের সঙ্গে লেনদেন করার কথা। ইতিহাসের সবচেয়ে বড় আঞ্চলিক বাণিজ্য চুক্তি টিপিপি বিশ্ব অর্থনীতির প্রায় 40% এবং বিশ্ব বাণিজ্যের 1/3 ঘিরে। চীন আলোচনায় অংশ নেয়নি, কিন্তু মনে হচ্ছে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যারা 12 জাতির চুক্তিতে অন্তর্ভুক্ত তাদের সঙ্গে নিজস্ব চুক্তি করতে প্রস্তুত। রাশিয়া ও তুরস্ক সমর্থিত শান্তি আলোচনার জন্য সোমবার কাজাখস্তানের রাজধানীতে সমবেত হয়েছেন সিরিয়ার সরকার এবং বিরোধী প্রতিনিধিরা। বিদ্রোহী সূত্রে বলা হয়, প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে কথা বলবেন, তারা সরাসরি আলোচনা করছেন না। অনুমান করা হচ্ছে যে আস্তানায় অনুষ্ঠিত ওই বৈঠকে ডিসেম্বর মাসে রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যস্থতায় দেশব্যাপী যে অস্ত্রবিরতি হয় তা আরও জোরদার করার ওপর মনোযোগ দেওয়া হবে। ওই অস্ত্রবিরতি মোটামুটি বলবৎ রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যস্থতায় অস্ত্রবিরতির প্রচেষ্টা দ্রুত ব্যর্থ হয়। বিবদমান পক্ষগুলো গোলাগুলি বিনিময় করে এবং একে অপরকে দোষারোপ করে। এর আগে শান্তি আলোচনাগুলো, যার মধ্যে অন্তর্ভুক্ত গত বছরের আলোচনা, সেগুলো 2011 সালের মার্চ মাসে যে সংঘাত শুরু হয় তা অবসানের লক্ষ্যে খুব কম অগ্রগতি সাধন করেছে। বাংলাদেশের এক আদালত 2014 সালে 7 জনকে হত্যা করার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 16 জন সাবেক সদস্যকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে তার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আদালত র্যাবের সাবেক 25 জন কর্মকর্তা সহ 35 ব্যক্তিকে অপহরণ ও এক মেয়রের হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে। বিশ্ব সংবাদের পর এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট রয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন বিষয়ে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক গবেষণা প্রতিবেদনে বলেছে, রাজনৈতিক স্বার্থ, স্থানীয় প্রভাব এবং জনগণের সম্পৃক্ততা না থাকার কারণে জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার ও বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বাংলাদেশে। এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এক গবেষণা প্রতিবেদনে বলেছে, রাজনৈতিক স্বার্থ, স্থানীয় প্রভাব এবং জনগণের সম্পৃক্ততা না থাকার কারণেই জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার ও যথাযথ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের যেসব দেশ বেশি মাত্রায় বিপন্ন, বাংলাদেশ তার অন্যতম। জলবায়ু সংক্রান্ত প্রকল্পগুলোর অর্থায়ন ও বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব একটি বড় বাধা হিসেবে কাজ করছে বলে টিএবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া অর্থ বরাদ্দ এবং বাস্তবায়ন সহ বিভিন্ন পর্যায়ে মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় সরকার ব্যবস্থা ও প্রভাবশালীরা নানাভাবে প্রভাব বিস্তার করে বলেও বলা হয়। দুর্নীতিবিরোধী সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত প্রকল্পগুলোতে জনসম্পৃক্ততা নেই। টিআইবি এক সংবাদ সম্মেলনে ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে এবং এতে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে বর্তমানে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় 378টি প্রকল্প রয়েছে, যাতে বরাদ্দ রয়েছে 2,600 কোটি টাকা। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন শেখ হাসিনা ঢাকায়। জানাচ্ছেন নাসরিন হুদা বিথি।
জঙ্গি মাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার, এই প্রতিবাদে সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে জাতীয় পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পুলিশকে দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দায়িত্বে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণার পরিবর্তে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে একাত্ম হয়ে পুলিশের সেবা আরও জনবান্ধব করতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের প্রতি অকুণ্ঠ চিত্তে সেবার হাত প্রসারিত করতে হবে। নাসরিন হুদা বিধি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে রেল ভ্রমণ দিনে দিনে যেন দুঃস্বপ্ন হয়ে উঠছে। গত দু মাসে ভারতীয় রেলে তিনটি বড় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় 200 যাত্রীর। অন্ধ্রপ্রদেশের শনিবার সন্ধ্যার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 39 জন। এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ভারতীয় রেল যেন দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। গত মাত্র দু মাসের মধ্যে তিনটি বড় দুর্ঘটনায় মারা গিয়েছেন প্রায় 200 জন যাত্রী। প্রতিটি ক্ষেত্রেই রেল লাইনে ফাটল খুঁজে পাওয়া যায়, কিন্তু আপাতভাবে ফাটল দুর্ঘটনার প্রাথমিক কারণ হলো, মূল প্রশ্ন হলো, ফাটল হলো কেন? রক্ষণাবেক্ষণের গাফিলতি নাকি নাশকতা? শনিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের দুর্ঘটনায় রেলের কমিশনার অফ সেফটি তদন্ত শুরু করলেন সোমবার, কিন্তু রেলমন্ত্রী সুরেশ প্রভু ইতিমধ্যেই নাশকতার সম্ভাবনার ওপর জোর দিয়েছেন। কথা থেকে সংশয় যাচ্ছে, আগাম নাশকতার কথা বলে রেলকর্তারা কি নিজেদের গাফিলতির সম্ভাবনাটা ধামাচাপা দিতে চাইছেন? কিন্তু কারণ যাই হোক, সাধারণ মানুষের মনে কিন্তু রেলযাত্রা নিয়ে একটা আতঙ্ক দেখা দিয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালিত হলো সারা ভারত জুড়ে, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আজ রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং এ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মুখ্যমন্ত্রী বার্তা দেন, পাহাড়কে বাদ দিয়ে বাংলা সম্পূর্ণ নয়, তাই পাহাড়ের উন্নয়নই তার সবসময় লক্ষ্য। নেতাজি সুভাষচন্দ্র বসু কোনোদিনই বিভেদের রাজনীতি করেননি, তাই তিনি ছিলেন দেশের আসল নেতা, এমনই মত মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর মতে, স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসের মতোই গুরুত্বপূর্ণ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একাধিক টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটে তিনি বলেছেন, ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে নেতাজির অবদান অনস্বীকার্য। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিক্ষোভ ছড়িয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যে, পরিস্থিতি উদ্বেগজনক। রিপোর্ট পাঠিয়েছেন এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্ত।
সোমবার সকাল থেকেই অশান্ত গোটা তামিলনাড়ু রাজ্য। একা রাজ্য পুলিশ যদি অবস্থা সামলাতে না পারে, সেজন্য প্রয়োজনে কেন্দ্রীয় পুলিশ পাঠানো হতে পারে বলে ভরসা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। যে জাল্লিকাট্টু উৎসব বা তাগড়াই ষাঁড়কে বোস মানানোর খেলার অনুমতির জন্য 6 দিন আগে আন্দোলন শুরু হয়েছিল, অর্ডিন্যান্স জারি করে তা মেনে নিয়েছিল রাজ্য সরকার। অবশ্য রবিবারই জাল্লিকাট্টুর প্রথম দিনে ষাঁড়ের গুঁতোয় দুজন মৃত। কিন্তু সংশ্লিষ্ট আইন সংশোধনের দাবিতে চেন্নাইয়ের মেরিনা বিচে অবস্থান করতে থাকে বহু মানুষ। পুলিশ সোমবার তাদের সরাতে গেলেই বেঁধে যায় গণ্ডগোল। পুলিশের দিকে ইট তো বটেই, ছোঁড়া হয় পেট্রোল বোমাও, জ্বালানো হয় গাড়ি, পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে। এছাড়া পুলিশি হেলিকপ্টারে নজরদারি চলতে থাকে আকাশ থেকে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আঞ্চলিক সামরিক বাহিনীর সেনারা রবিবার গ্যাম্বিয়ার রাজধানী বানজুলে প্রবেশ করে এবং তাদের স্বাগত জানায় উৎফুল্ল জনতা। এর কয়েক ঘন্টা আগে পরাজিত নেতা ইয়াহিয়া জামে দেশ ত্যাগ করেন ও নির্বাসনে যান। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে একটি নজরদারি সংস্থা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনের অনুমোদনের জন্য ভোট গ্রহণ হবে। তবে এটা এখনও সুস্পষ্ট নয় যে রিপাবলিকান সেনেটর মার্কো রুবিও এই মনোনয়নকে সমর্থন করবেন কিনা। খবর শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। বাংলাদেশের নারায়ণগঞ্জের সাত খুন মামলার 26 জনের মৃত্যুদণ্ড হবার পর এ বিষয়ে বিভিন্ন রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদন পরিবেশন করছেন আসানুল হক।
বাংলাদেশের একটি আদালত নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 16 জন সাবেক সদস্যকে মৃত্যুদণ্ড দেবার পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ওই মামলার মোট 35 জন দোষী সাব্যস্ত হয়। নিহতদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম। দোষীদের মধ্যে 26 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মামলার রায়কে স্বাগত জানানো হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকেও ক্ষমা করা হবে না। এই রায় সবার কাছে কঠোর বার্তা পাঠিয়েছে। নিহত আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বলেছেন, তিনি দ্রুত রায় কার্যকর দেখতে চান। তবে দেশে গুম খুনের শিকার আরেক ব্যক্তির আত্মীয় রুহুল আমিন বলেন, সাত খুনের মামলায় বিচার প্রায় 2 বছরে শেষ হয়েছে। সম্ভবত এর কারণ, নিহত ব্যক্তি রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন, কিন্তু তার ছেলে 5 বছর আগে র্যাবের হেফাজতে থাকা অবস্থায় গুম হয়ে যাওয়ার পর এখনও ওই মামলার বিচার শুরু হয়নি। তিনি সুবিচার পাবেন কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। 2004 সালে র্যাব গঠিত হবার পর থেকেই স্থানীয় এবং আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে, কথিত ক্রসফায়ারের নামে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন ঘটছে। এই প্রথমবারের মতো কোনো গুম খুনের মামলায় র্যাব সদস্য দোষী সাব্যস্ত হল। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শেখাওয়াত হোসেন মনে করেন, ওই মামলার রায় দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ। অনেকেই হয়তো দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়েছেন। এখন নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য এ ধরনের গুরুতর অপরাধ করা থেকে বিরত থাকবে। বিরোধী রাজনৈতিক দল বিএনপির নেতা এ কে এম ওয়াহিদুজ্জামান বলেছেন, ওই মামলার রায় কার্যকর হবার ব্যাপারে তিনি আশাবাদী নন, কারণ রায় এসেছে নিম্ন আদালত থেকে। আসামিরা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই আপিল করবেন। তিনি আরও বলেন, ওই মামলায় দ্রুত বিচার হবার কারণ নিহতদের মধ্যে ক্ষমতাসীন দলের একজন নেতা রয়েছেন। তিনি বলেন, গত 8 বছরে বাংলাদেশে যারা গুম হয়েছেন তাদের 80% বিরোধী দলের নেতা, কর্মী বা তাদের আত্মীয় স্বজন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আমাদের এই সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্সির অভিষেক এবং নারী অধিকার মানবাধিকার নিয়ে উদ্বেগ আশঙ্কা। এরই প্রেক্ষাপটে ওয়াশিংটন মলে এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য শহর নগরে 600-এরও বেশি যে নারী পদযাত্রা সমাবেশ হয়েছে তা নিয়েই আলোচনা এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে। আশা করছি অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, আমন্ত্রণ রইল।
1975 সালের জানুয়ারি মাসের কোনো এক রাতে জ্যাজ শিল্পী কেথ জ্যারেট জার্মানির কোলন অপেরা হাউজে এক কনসার্টে গান করেন। তবে আমেরিকান পিয়ানোবাদক যখন পিয়ানোর সুর তোলার চেষ্টা করছিলেন, তখন তিনি ভেবেছিলেন কনসার্টটি বুঝি ভেস্তেই যাবে, কারণ পিয়ানোটি বাজছিল না। বলছিলেন, পিয়ানোয় সমস্যা ছিল, সুর উঠছিল না, মূলত পিয়ানোটি নষ্ট ছিল। তবে লেখক টিম হারফোর্ড বলেন, জ্যারেটের তখন কনসার্ট চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। তিনি বলেন, সেখানে কনসার্ট উপভোগ করতে এসেছিলেন প্রায় 1500 লোক। তিনি বসে পড়লেন, তিনি কনসার্ট শুরুর আগে বললেন, আমি এই কনসার্ট রেকর্ড করতে প্রস্তুত, কারণ আমি চাই এর একটি প্রমাণ থাকুক যে শব্দ নিয়ে কি ভয়াবহ সমস্যার সৃষ্টি হয়েছিল। আপনার কাছে যখন সঠিক বাদ্যযন্ত্র না থাকে তখন কি পরিস্থিতির সৃষ্টি হয় তার প্রমাণ থাকুক। কিন্তু তিনি যখন পিয়ানো বাজানো শুরু করেছিলেন তা অপূর্ব সুন্দরভাবে বেজে উঠেছিল, চমৎকারভাবে বেজে উঠেছিল। পিয়ানোয় জাদুকরি কিছু একটা ঘটেছিল যেন। হারফোর্ড তার বই মেসি দ্য পাওয়ার অফ ডিজঅর্ডার টু ট্রান্সফর্ম আওয়ার লাইফসতে প্রথমেই এই গল্পটি সংযুক্ত করেছেন।
I began the book with that example because I wanted people to think about the situations where they face.
তিনি বলেন, ওই উদাহরণটি দিয়ে আমি বইটি শুরু করেছি কারণ আমি চাই মানুষ চিন্তা করুক সমস্যায় পড়লে তার সমাধান কিভাবে বের করা সম্ভব তা নিয়ে। যখন কোনো কিছুর শুরুতেই ভয়াবহ সমস্যা হয়, নানা বাধা আসে, ছন্দপতন হয়, আগের করা পরিকল্পনায় তাতে কোনো লাভ হয় না, কাজ হয় না, তখন হঠাৎ করেই উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে হয় যা আসল পরিকল্পনার চেয়ে ভালোভাবে কাজে আসে। মানুষ তখন আবর্জনার মধ্যে থেকেও জাদু করে কিছু একটা পেয়ে যায়। এলোমেলো থাকা হচ্ছে পরিপাটি থাকার বিপরীত অবস্থা।
This habit of making sure that everything has some kind of label or category, everything is prepared.
পরিপাটি থাকা বলতে আমি বোঝাই এমন অভ্যাস, সবকিছুই একটা পর্যায় মতো ঠিকঠাক থাকবে, সবকিছু প্রস্তুত থাকা, নিয়ন্ত্রিত থাকা। অনেক সময় সকলের ক্ষেত্রে ভালো হয়, তবে জটিল অনিশ্চিত বিশ্বে তা অনেক সময় খাটে না। সেক্ষেত্রে এলোমেলো অবস্থাটা হচ্ছে অনিশ্চয়তার মধ্যে হঠাৎ বুদ্ধি করে কাজ করার প্রবণতা, কিংবা এটিও সব ক্ষেত্রে কাজ করে না, তবে আমরা যা ভাবি তার চেয়ে কিন্তু এটি বেশি কাজ করে। সত্যি কথা বলতে হঠাৎ বুদ্ধি করে কাজ করাটা সৃষ্টিশীলতার লক্ষণ। হারফোর্ড এর উদাহরণস্বরূপ বলেন নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের নাম।
As a young man, he would prepare his speeches very carefully. He would prepare those sermons, maybe 15 hours worth of preparation for a 20-minute
তিনি বলেন, তরুণ বয়সে মার্টিন লুথার কিং জুনিয়র তাঁর বক্তৃতা প্রস্তুত করতেন খুব যত্নের সঙ্গে। 20 মিনিটের বক্তৃতা প্রস্তুত করতে তিনি অনেক সময় 15 ঘন্টা সময় নিতেন। যখন বেশি দুশ্চিন্তায় থাকতেন, হাতে কম সময় থাকতো, তখন ঝামেলা বেশি হতো। হঠাৎই নিজেকে তিনি আবিষ্কার করলেন, তিনি মানুষের সামনে এমনি এমনি কথা বলতে পারেন, টিভি ক্যামেরায় কথা বলতে পারেন, আগের চেয়ে অনেক বেশি মানুষের সামনে কথা বলতে পারেন, অত বেশি ভাবতে হয় না। বক্তৃতা প্রস্তুত করতে 15 ঘন্টা সময় আর লাগে না। তবে তিনি কয়েকটি উল্লেখযোগ্য পয়েন্ট লিখে নেন। তিনি গির্জায় বক্তৃতা শুরু করেন, ক্রমে তিনি বক্তৃতার জন্য প্রস্তুতি বন্ধ করে দেন। 20 শতাব্দীর সবচেয়ে বিখ্যাত বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম বক্তৃতায় বেশিরভাগই উপস্থিত বুদ্ধি দিয়ে করেছিলেন তিনি।
আই হ্যাভ এ ড্রিম স্পিচ, দ্য মোস্ট ফেমাস স্পিচ ইন দ্য আমেরিকান 20th সেঞ্চুরি, হাফ অফ দ্যাট স্পিচ ওয়াজ ইম্প্রোভাইজড এন্ড আই ক্যান টেল ইউ ইটস দ্য হাফ দ্যাট এভরিবডি রিমেম্বারস।
হারফোর্ড বলেন, এলোমেলো বা বিশৃঙ্খল অবস্থা সুখকর নয় ঠিক, কিন্তু তা অনেক সময় ভালো হয়। কখন পরিপাটি হতে হবে এটি বুঝতে হবে, এবং কখন এলোমেলো থাকা যায় তাও নিজেই বোঝা যায়।
For example, when you're dealing with financial systems, it's a good idea to be very organized.
যেমন যখন আপনি আর্থিক বিষয় নিয়ে কাজ করবেন, তখন অবশ্যই ঠিকঠাক মতো গুছিয়ে কাজ করতে হবে। আমার আর্থিক বিষয় খুব গোছানো, তবে আমার ডেস্ক বেশিরভাগ সময় অগোছালো থাকে। আমি যখন গবেষণা করি তখনও অতটা গোছালো নই, এতে বরং লিখতে সুবিধা হয়। তিনি বলেন, বেশিরভাগ গবেষণায় দেখা যায় অগোছালো অবস্থায় ভালো লেখা বেশি আসে। টিম হারফোর্ডের মতে তার বই থেকে পাঠকরা যা নিতে পারেন তা হচ্ছে গুছিয়ে কাজ করবার সময়টুকু নষ্ট না করে খানিকটা অগোছালে থেকে ওই সময় সৃষ্টিশীল কাজে কিছু করা যেতে পারে।
আপনারা এতক্ষণ শুনলেন গুছিয়ে থাকা, অগোছালো হওয়া অথবা পরিপাটি নিয়ে একটি রিপোর্ট। এবং এই রিপোর্টটিতে দেখা যাচ্ছে যে আমেরিকানদের মধ্যে নতুন বছরের একটি অন্যতম প্রতিশ্রুতি থাকে যে অর্গানাইজ হওয়া। কিন্তু 2017 সালের শুরুতে লেখক ও অর্থনীতি বিষয়ক সাংবাদিক টিম হ্যাফোর্ড বলেছেন ভিন্ন কথা, এবং তা নিয়েই এতক্ষণ আপনারা রিপোর্টটি শুনলেন। রিপোর্টটি ছিল ফাইজা এলমার্সির এবং তার বঙ্গানুবাদ শুনলেন সেলিম হোসেনের কাছে। আমাদের এবারে রয়েছে বিজ্ঞানের জগৎ, এবং এবারের বিজ্ঞানের জগতের খবরাখবরে রয়েছে যকৃতের ক্যান্সার নিয়ে একটি রিপোর্ট। ভয়েস অফ আমেরিকার এই রিপোর্টটির অনুবাদ পড়ে শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
যকৃতের ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হয় দুভাবে, লিভার ট্রান্সপ্ল্যান্ট অর্থাৎ যকৃত প্রতিস্থাপনের মাধ্যমে, অথবা যকৃতের ক্যান্সারে আক্রান্ত অংশটুকুকে কেটে বাদ দিয়ে। এই দুই ধরনের অস্ত্রোপচার খুব সহজ নয়। যাদের দেহে যকৃত ট্রান্সপ্ল্যান্ট করা হয় তাদেরকে সারা জীবন রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক ওষুধ খেতে হবে। তবে বিজ্ঞানীরা নতুন যে পদ্ধতি আবিষ্কারের চেষ্টা করছেন, সেই পদ্ধতিতে অস্ত্রোপচার, কেমোথেরাপি বা রেডিয়েশন ব্যবহার করা হবে না বললেই চলে। কেমোথেরাপি বা রেডিয়েশনের ফলে টিউমারের আশেপাশে যে সুস্থ কোষ রয়েছে তার ক্ষতি হয় বা তা মরে যায়। বিজ্ঞানীরা গাছপালা থেকে অর্জিত প্রাকৃতিক উপাদান ব্যবহারের চেষ্টা করছেন, যা রাসায়নিক উপাদান বিবর্জিত যৌগ। মিজোরি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাশাস্ত্রের অধ্যাপক কার্টিস কার্টি এই গবেষণাটির নেতৃত্ব দিচ্ছেন। তাদের লক্ষ্য হচ্ছে ইঁদুরের যকৃতের টিউমারে যে কোষগুলো ক্যান্সার আক্রান্ত, সেই কোষগুলোকে ন্যানো টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ধ্বংস করে মানুষের কোষ স্থাপন করা। কার্টি বললেন,
It sounds like a fairy tale, but we are really in advanced stages.
এটা রূপকথার গল্পের মতোই হয়তো শোনাচ্ছে, তবে আমরা কিন্তু রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং টিউমার চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহারের চূড়ান্ত পর্যায়ে প্রায় পৌঁছে গিয়েছি।
অধ্যাপক কার্টির এই গবেষণায় প্রয়োজন সোনার ক্ষুদ্রতে ক্ষুদ্র কিছু কণা এবং আকাকিয়া গাছের কিছু উপাদান। সোনার কণাগুলোকে আকাকিয়া গাছের উপাদান দিয়ে মুড়ে দিতে হবে, কারণ তা স্থিতি রক্ষাকারী পদার্থ হিসেবে কাজ করে। ক্যান্সার হবার সম্ভাবনা আছে অথবা ক্যান্সারে আক্রান্ত কোষ থেকে সুস্থ কোষগুলোকে আলাদা করে রাখবে। কার্টি বললেন,
The patient would be administered with these nanoparticles. Within a couple of hours, the patient would be treated with lasers.
তিনি বলেন, রোগীকে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দেওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে লেজার দিয়ে চিকিৎসা করা হয়। চিকিৎসার কিছুক্ষণ পরেই রোগী বাড়ি ফিরে যেতে পারেন। এই পদ্ধতিতে কোনো তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার নেই, রোগীরা কোনো ধরনের দূষিত বর্জ্যের সংস্পর্শেও আসেন না।
এই পদ্ধতিতে চিকিৎসার খরচ কম হবে, কারণ এক গ্রাম সোনা দিয়ে প্রায় 50 জন রোগীকে চিকিৎসা করা যাবে। তিনি বলেন, অন্যান্য ধরনের ক্যান্সার, আর্থারাইটিস বা বাত এবং অত্যন্ত দুর্বল করে দেয় এমন সব রোগের চিকিৎসায়ও এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। তবে এর পরবর্তী ধাপ মানুষের ওপরে সরাসরি এই ওষুধের পরীক্ষা নিরীক্ষা চালানো। এই পদ্ধতি সফলভাবে কাজ করলে প্রতি বছর প্রায় 8 লক্ষ রোগী যে যকৃত ক্যান্সারে আক্রান্ত হয় তাদের জন্য সুখবর, আর প্রতি বছর যে 7 লক্ষ মানুষ মারা যাচ্ছে সেটাও রোধ করা সম্ভব হবে।
প্রতিদিনকার ব্যাকরণ,
হ্যাঁ ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান।
এবার শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
বিগত 4 বছর ধরে রুশ সরকার সরকারি নীতির সমালোচনাকারীদের স্তব্ধ করে দেওয়ার নীতি গ্রহণ করেছে। তাদের অবাধ্য, বিদেশি সরকারের মদতপুষ্ট বা এমনকি বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করা হয়েছে। রুশ সরকারের দমননীতির মুখ্য অস্ত্র ছিল 2012 সালের একটি আইন, যেখানে যে কোনো বেসরকারি সংস্থা যারা বিদেশি অর্থ লাভ করবে বা তথাকথিত রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে তাদের ফরেন এজেন্টস বা বিদেশি চর বলে রেজিস্ট্রিভুক্ত হতে হবে। বিদেশি চর বলে আখ্যায়িত হওয়া অর্থ সুচিন্তিতভাবে নিজেদের সংস্থাকে বিশ্বাসঘাতক বলে ঘোষণা করা। এই আইনের অধীনে রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যাখ্যা এতটাই ব্যাপক এবং বিভ্রান্তমূলক যে তা যথার্থভাবে সকল ধরনের পক্ষ সমর্থন এবং মানবাধিকার কর্মকাণ্ডকে সম্পৃক্ত করতে পারে। রাশিয়ার বিচার মন্ত্রণালয় আজ অবধি এ ধরনের 155টি সংস্থাকে বিদেশি চর বলে চিহ্নিত করেছে। বাস্তবিক অর্থে এই আইনের মাধ্যমে রুশ সরকার মানবাধিকার রক্ষা, নির্যাতন, এইচআইভি এইডস বিস্তার রোধ এমনকি অভিবাসী পাখিদের রক্ষার্থে নিবেদিত সংস্থাগুলিকেও চিহ্নিত করেছে। 2016 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার শীর্ষ মানবাধিকার সংস্থা আগোরা অ্যাসোসিয়েশনকে একটি আদালত জোরপূর্বক বন্ধ করে দেয়। বিচার মন্ত্রণালয়ের অভিযোগ যে এই সংস্থাটি ফরেন এজেন্টস আইন ভঙ্গ করে আইন বিরোধী তৎপরতায় লিপ্ত ছিল। একদল আইনজীবী এবং পক্ষ সমর্থনকারীদের নিয়ে আগোরা মানবাধিকার সংস্থাটি 2005 সালে স্থাপন করা হয়, যারা বহু রুশ নাগরিক যাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের পক্ষে এরা লড়েছেন। সংস্থাটির প্রধান মক্কেলদের মধ্যে রয়েছেন বিরোধী রক গ্রুপ, আর্টস কালেকটিভ সংস্থা পুসি রায়ট এবং রাশিয়ার শীর্ষ বিরোধী রাজনৈতিক বিশিষ্ট নেতা অ্যালেক্সি নাভালনি। রাশিয়ার জনগণ একটি মজবুত গণতান্ত্রিক সরকার আশা করেন যেখানে সুশীল সমাজের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হবে, যারা সরকারকে জবাবদিহি করতে এবং অত্যাবশ্যকীয় সেবা প্রদানে ভূমিকা রাখতে পারবেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কার্বি বলেন, যুক্তরাষ্ট্র এই আইনের বিলোপ এবং আন্তর্জাতিক মানবাধিকারের প্রতিশ্রুতি সমুন্নত রাখতে অনুরোধ জানাচ্ছে।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এবারে রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার 12 জাতিভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার করার প্রস্তুতি নিচ্ছেন। 2009 সালে সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রশাসনের সময় ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি চুক্তি হয়, কিন্তু যুক্তরাষ্ট্র কংগ্রেস তা অনুসমর্থন করেনি। বহু আইন প্রণেতা চুক্তি বিরোধিতা করেন বা চুক্তি বিষয়ে সন্দিহান ছিলেন। ওই চুক্তির অধীনে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, চিলে, ক্যানাডা, মেক্সিকো এবং অন্যান্য 4 দেশের সঙ্গে লেনদেন করার কথা। ইতিহাসের সবচেয়ে বড় আঞ্চলিক বাণিজ্য চুক্তি টিপিপি বিশ্ব অর্থনীতির প্রায় 40% এবং বিশ্ব বাণিজ্যের 1/3 ঘিরে। চীন আলোচনায় অংশ নেয়নি, কিন্তু মনে হচ্ছে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যারা 12 জাতি চুক্তিতে অন্তর্ভুক্ত তাদের সঙ্গে নিজস্ব চুক্তি করতে প্রস্তুত। রাশিয়া ও তুরস্ক সমর্থিত শান্তি আলোচনার জন্য সোমবার কাজাখস্তানের রাজধানীতে সমবেত হয়েছেন সিরিয়ার সরকার এবং বিরোধী প্রতিনিধিরা। বিদ্রোহী সূত্রে বলা হয়, প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে কথা বলছেন, তারা সরাসরি আলোচনা করছেন না। অনুমান করা হচ্ছে যে আস্তানায় অনুষ্ঠিত ওই বৈঠকে ডিসেম্বর মাসে রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যস্থতায় দেশব্যাপী যে অস্ত্রবিরতি হয় তা আরও জোরদার করার ওপর মনোযোগ দেওয়া হবে। ওই অস্ত্রবিরতি মোটামুটি বলবৎ রয়েছে। আঞ্চলিক সামরিক বাহিনীর সেনারা রবিবার গ্যাম্বিয়ার রাজধানী বানজুলে প্রবেশ করে এবং তাদের স্বাগত জানায় উৎফুল্ল জনতা। এর কয়েক ঘণ্টা আগে পরাজিত নেতা ইয়াহিয়া জামে দেশ ত্যাগ করেন ও নির্বাসনে যান। অনুমান করা হচ্ছে যে আঞ্চলিক বাহিনী দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারোর ফিরে আসার পথ প্রশস্ত করবে। ব্যারো এর আগে কাছাকাছি সেনেগালে আশ্রয় নিয়েছিলেন যখন জামে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বৃহস্পতিবার সেনেগালের রাজধানী ডাকারে এক অনুষ্ঠানে ব্যারো শপথ নেন। ব্যারো কখন ফিরবেন রবিবার রাত পর্যন্ত তার কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি। তবে এক মুখপাত্র সাংবাদিকদের বলেন যে যত শীঘ্রই সম্ভব তিনি ফিরে আসবেন। মার্সেল আলা ডেসুজা বলেছেন, ব্যারোর প্রত্যাবর্তনের আগে গ্যাম্বিয়ার নিরাপত্তা বাহিনীর কিছু অংশকে নিষ্ক্রিয় করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে একটি নজরদারি সংস্থা মামলা করার প্রস্তুতি নিচ্ছে। প্রোগ্রেসিভ সিটিজেন্স ফর রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স ইন ওয়াশিংটন বা ক্রু বলেছে, ম্যানহ্যাটনের কেন্দ্রীয় আদালতে তারা আজ ওই মামলা দায়ের করবে। সংবিধানের ওই শর্ত অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টকে কোনো বিদেশি শক্তি, যার মধ্যে অন্তর্ভুক্ত বিদেশি সরকার, তারা কোনো উপহার বা অর্থ দিতে পারে না। যুক্তরাষ্ট্র সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনের অনুমোদনের জন্য ভোট গ্রহণ হবে। তবে এটা এখনও সুস্পষ্ট নয় যে রিপাবলিকান সেনেটর মার্কো রুবিও ওই মনোনয়নকে সমর্থন করবেন কিনা। দুই প্রভাবশালী রিপাবলিকান সেনেটর জন ম্যাকেইন এবং লিন্ডসি গ্রাম আগে যদিও রাশিয়ার সঙ্গে টিলারসনের সংশ্লিষ্টতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও রবিবার তারা টিলারসনের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত আমাদের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটির প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.